ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের সাথে জড়িত দল বা সংগঠনের বিচারের লক্ষ্যে সংশ্লিষ্ট আইনের সংশোধনী আনা হচ্ছে এই ফেব্রুয়ারিতে।
রয়েছে ঢাকার সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশে পোশাক কারখানায় সংস্কার অব্যাহত রাখা এবং শ্রমিক নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
তাছাড়া রয়েছে ঢাকা থেকে আমির খসরুর আরও একটি রিপোর্ট।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচক রিপোর্ট এবং হিউম্যান রাইটস ওয়াচের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করেছেন অ্যাডভোকেট সুলতানা কামাল এবং ডক্টর মুস্তাফিজুর রহমান।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে যে জিকা জীবাণু গোটা আমেরিকা মহাদেশে ছড়িয়ে পড়ছে এবং এর ফলে চল্লিশ লক্ষের মতো লোকের উপর এর প্রতিকূল প্রভাব পড়তে পারে। এই জীবাণুকে গুরুতর স্বাস্থ্যগত সমস্যা নিয়ে শিশু জন্মের কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে মশাবাহিত এই জীবাণুকে প্রথমে মানুষের জন্য হালকা ঝুঁকির বিষয় বলে মনে করা হতো, কিন্তু এখন তা আশঙ্কাজনকভাবে জনস্বাস্থ্যের প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে। জাতিসংঘের এই সংস্থার মহাপরিচালক মার্গারেট চান বলেন, 1947 সালে উগান্ডায় প্রথমে এই জিকা জীবাণুটি আবিষ্কৃত হয়। সেই থেকে এটি গোটা পৃথিবীতেই ছড়িয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে তা মস্তিষ্কজনিত জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই রোগ সংক্রমণের কারণে হাজার হাজার অন্তঃসত্ত্বা নারী বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছেন। আর জিনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষ বৈঠকে চান বলেন যে দক্ষিণ ও উত্তর আমেরিকায় এই ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। তিনি এ ব্যাপারে সোমবার বিশেষজ্ঞদের নিয়ে এক জরুরি সভার ডাক দিয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত আমেরিকা মহাদেশে 23টি দেশে এই জীবাণু ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। জীবাণুর সঙ্গে অস্বাভাবিকভাবে অত্যন্ত ক্ষুদ্র মাথা নিয়ে শিশু জন্মের সম্পর্ক পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জিকা সংক্রমণের বিরুদ্ধে পরীক্ষা, টিকা এবং চিকিৎসা উদ্ভাবনের আহ্বান জানিয়েছেন। এ পর্যন্ত এর বিরুদ্ধে চিকিৎসার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। ওবামা এরই মধ্যে স্বাস্থ্য বিষয়ক পদস্থ উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলছেন, ইরান ফ্রান্সের সঙ্গে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করছে। আশা করা হচ্ছে এই দুদেশের নেতারা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন। বৃহস্পতিবার এক ফোরামে ফরাসি ব্যবসায়ী নেতাদের মিস্টার রুহানি বলেন যে, আমরা এরকম পরিষ্কার আভাস পাচ্ছি যে ফ্রান্স একটি সমঝোতা চুক্তি চাইছে এবং এই সরকারি সফরে ফ্রান্স এবং আমরা এই সম্পর্কের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছি। তিনি বলেন, আমি আমার তরফ থেকে আমার এবং আমার সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি যে আমাদেরও ইচ্ছে তাই। প্যারিস সফরকালে অনুমান করা হচ্ছে ইরানি নেতা ইউরোপীয় বিমান নির্মাতা এয়ারবাসের কাছ থেকে 100টি যাত্রীবাহী বিমান কেনার ব্যাপারে একটি চুক্তিতে সম্মতি দেবেন। ফরাসি কর্মকর্তারা আরও বলছেন যে তিনি ফরাসি গাড়ি নির্মাতা পিজো সিট্রুয়ান এবং ইরানি প্রতিষ্ঠান খোড্রোর মধ্যে যৌথ উদ্যোগের ব্যাপারে একটি চুক্তিতে সমর্থন দেবেন। তাছাড়া স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ বিষয়ে চুক্তি হবার কথা রয়েছে। আজ দিনে আরও পরের দিকে প্রেসিডেন্ট রুহানি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দের মধ্যে বৈঠক হবার কথা আছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধ অপরাধের সঙ্গে জড়িত দল বা সংগঠনের বিচারের লক্ষ্যে সংশ্লিষ্ট আইনের সংশোধনী আনা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসেই। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
1971 মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের সাথে জড়িত দল বা সংগঠনের বিচারের বিধান রেখে শিগগিরই আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন এই ফেব্রুয়ারিতেই আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী জানান, ফেব্রুয়ারিতেই এই আইনের সংশোধনী মন্ত্রিসভায় পেশ করা হবে। তিনি জানান, আগে মার্চের কথা বলা হয়েছিল, এখন তা এগিয়ে ফেব্রুয়ারিতে আনা হচ্ছে। সংশ্লিষ্ট জানান, এই আইন পাশ হলে যুদ্ধাপরাধে জড়িত থাকার দায়ে দল হিসেবে জামাত ইসলামীর বিচার শুরু হবে, আর এই প্রক্রিয়ায় জামাত নিষিদ্ধ করার উদ্যোগও নিতে পারে সরকার। তবে মন্ত্রী জানান, আইন পাশের পরে আদালতই এই সিদ্ধান্ত নেবে। আইনমন্ত্রী জানান, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনি বিধান রাখা হচ্ছে। এদিকে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ আইনমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে মুক্তিযুদ্ধের অবমাননা এবং ইতিহাস বিকৃতি রোধে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে পোশাক কারখানায় সংস্কার অব্যাহত রাখা এবং শ্রমিক নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে সাস্টেনেবিলিটি কম্প্যাক্টের এক পর্যালোচনা বৈঠকে তারা এই আহ্বান জানান। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। বাংলাদেশ ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা সহ আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। প্রতিষ্ঠার প্রায় দুবছর পর অনুষ্ঠিত বৈঠকে বিশেষভাবে পোশাক কারখানার বৈদ্যুতিক ও অগ্নি নিরাপত্তার উপর জোর দেওয়া হয়। পোশাকের মূল্য বাড়ানোর জন্য আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর প্রতি বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। একই সঙ্গে পোশাক খাতের সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও দাবি করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এম মাসুদ।
সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে, পোশাক খাতে কর্ম হিসেবে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে তারা বৈঠকে একমত পোষণ করেছেন।
ওদিকে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দুই বছরে অনেক অগ্রগতি হয়েছে, আলোচনায় সবাই তা স্বীকার করেছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং আইএলও বলেছে তারা আমাদের সহযোগিতা করবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইকেল জে ডিলানি বলেন, অ্যাসোসিয়েশনের সংখ্যা, কারখানার সংস্কার এবং শ্রমিক নিরাপত্তা আরও বাড়াতে হবে। সার্বিক মান বাড়ানোর তাগিদও দেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি সান্দ্রা গ্যালিনা বলেন, শ্রমিক সংগঠনগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। সুপ্রিম কোর্ট এই অভিযোগ শুনে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শুক্রবার যেন বরখাস্ত সরকারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ এবং এই সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করা হয়। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
ঠিক এক দশক আগে কেন্দ্রের কংগ্রেস সরকার বিহারের রাষ্ট্রপতি শাসন জারি করে ক্ষমতাচ্যুত করেছিল বিজেপি সরকারকে, আর আজ কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতাচ্যুত করল অরুণাচল প্রদেশের কংগ্রেস সরকারকে। কিন্তু এভাবে কোনো নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা আইন সম্মত হয়েছে কিনা সেই মামলা এখন শুনছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের দাবি, ওই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে রিপোর্ট পাঠিয়েছিলেন রাজ্যপাল। শীর্ষ আদালত শুক্রবারের মধ্যে রাজ্যপালের রিপোর্ট এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র দাখিল করতে বলেছে, ফের শুনানির কথা আগামী সোমবার। ওদিকে কংগ্রেসের অভিযোগ হল, নির্বাচিত কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্যই রাজ্যপালকে দিয়ে প্রতিকূল রিপোর্ট তৈরি করিয়ে এই অসাংবিধানিক কাজ করেছে মোদী সরকার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নেদারল্যান্ডসের একজন রাজনীতিক বলছেন, ইউরোপীয় ইউনিয়নের সভাপতি রাষ্ট্র নেদারল্যান্ডস এখন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যাতে অভিবাসন ইচ্ছুক যেসব ব্যক্তিকে গ্রিসে ফেরত পাঠানো হয়েছে, তুরস্ক থেকে আসা সেই সব শরণার্থী এবং অভিবাসন প্রার্থীদের এই গোষ্ঠীর মূল সদস্য রাষ্ট্রগুলো গ্রহণ করতে পারে। প্রধানমন্ত্রী মার্ক রাটের সরকারের একটি গুরুত্বপূর্ণ শরিক সমাজতন্ত্রী পাফ দ্য পার্টির নেতা ডিয়েডেরিক স্যামসম সেখানকার একটি সংবাদপত্রকে বলেন যে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান পরিকল্পনা কাজ করছে না, কারণ অনেক সদস্য রাষ্ট্র শরণার্থী গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, নেদারল্যান্ডসের এই পরিকল্পনায় ইউরোপীয় ইউনিয়নের মূল রাষ্ট্রগুলো তুরস্ক থেকে আসা হাজার হাজার দেশান্তরী মানুষকে গ্রিসে পাঠানোর পরিবর্তে নিজেরা গ্রহণ করবে। এই সংখ্যা প্রায় আড়াই লক্ষের মতো হবে। স্যামসম বলেন যে অভিবাসী ও শরণার্থীদের জন্য তুরস্ক নিরাপদ রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পরপরই এই ব্যবস্থা কার্যকর হবে। তিনি আরও বলেন যে ইউর মূল রাষ্ট্রগুলো যদি স্বেচ্ছায় শরণার্থীদের গ্রহণে রাজি হয়, তাহলে ২৮টি রাষ্ট্রবিশিষ্ট ইউকে সম্মিলিতভাবে এর আর্থিক ভার বহন করতে হবে। বিলম্বিত হবার পর সিরিয়া বিষয়ক শান্তি আলোচনার প্রস্তুতিমূলক সংলাপ এখন সোমবারের পরিবর্তে শুক্রবার শুরু করার প্রস্তুতি চলছে। সিরিয়ায় ছ বছরের সংঘাতে লক্ষ লক্ষ লোক প্রাণ হারিয়েছে। আলোচনা শুরু হবার মাত্র কয়েক ঘণ্টা আগেও এটা পরিষ্কার হয়নি যে এই আলোচনায় কারা অংশগ্রহণ করবে। আয়োজকেরা এই আলোচনাকে ঠিক শান্তি আলোচনা বলছেন না, বলছেন এমন এক ধরনের আলোচনা যা পরবর্তী আলোচনার ভিত্তি স্থাপন করবে। এ মাসের গোড়ার দিকে জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফেন দেই মিস্তুরার সঙ্গে দামেস্ক বৈঠকের পর সিরিয়ার সরকারি প্রতিনিধিরা এই আলোচনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশের দুর্নীতির ধারণা সূচক রিপোর্ট এবং হিউম্যান রাইটস ওয়াচের 2016 সালের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশ্লেষণ নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল এবং গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমানের প্রতিক্রিয়া নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচক রিপোর্ট যা প্রকাশিত হয়েছে বুধবার, তাতে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 2015 সালে 13তম স্থানে, অর্থাৎ 2014 সালের তুলনায় এক ধাপ নিচে নেমে গেছে বলে বলা হয়েছে। রিপোর্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের দুর্নীতির অবনতি এবং ব্যাপকতায় উদ্বেগও প্রকাশ করেছে। একই দিনে অর্থাৎ বুধবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তার 2016 সালের বিশ্ব পরিস্থিতি নিয়ে রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে গত বছর মত প্রকাশের স্বাধীনতার উপরে প্রচন্ড আঘাত এসেছে। রিপোর্টে কট্টরপন্থীদের কার্যক্রমের পাশাপাশি সরকারের কর্তৃত্ববাদী প্রবণতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি বলেও বলা হয়েছে। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। ডক্টর মুস্তাফিজুর রহমান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট সম্পর্কে বিশ্লেষণে বলেন,
সেখান থেকে তো একটা চিত্র যেটা উঠে এসেছে সেটা আমাদের জন্য খুব স্বস্তিদায়ক নয়। আমাদেরকে যদি বাংলাদেশের উন্নয়নের গতি যদি আরো বাড়াতে হয়, প্রবৃদ্ধি আরো বাড়াতে হয়, যদি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমাদের করতে হয়, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে হয়, দেশীয় বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই যে দুর্নীতি এটার বিরুদ্ধে আমাদের একটা বড় ধরনের একটা আমাদের কিন্তু সংগ্রাম করতে হবে। এটার সাথে অর্থনৈতিক উন্নয়ন জড়িত, এটার সাথে আমাদের রাজনৈতিক সংস্কৃতি যে মান সেটাও, সেই উৎকর্ষতাও কিন্তু এটার সাথে জড়িত। এটার জন্য আমার মনে হয় যে আমাদের প্রাতিষ্ঠানিক যেসব দুর্বলতাগুলি আছে এবং যেসব প্রতিষ্ঠান সুশাসনকে দেখভাল করার কথা, সেই সব প্রতিষ্ঠানগুলিকেই কিন্তু এখানে একটা ইতিবাচক একটা ভূমিকা নিয়ে আসতে হবে এবং রাজনৈতিক নেতৃবৃন্দকেও কিন্তু বুঝতে হবে যে এই সুশাসন সাথে আমাদের উন্নয়নও কিন্তু জড়িত। এখান থেকে যে চিত্রটা উঠে আসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন যেসব প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানগুলি যা কাজ করার কথা সেটা সেটা যে মাত্রায় করার কথা সেটা করতে পারছে না। রাজনৈতিক নেতৃবৃন্দ যেখানে আরো জোর দেওয়ার কথা আমাদের বিভিন্ন যেসব প্রতিষ্ঠান আছে, এসিসি থেকে শুরু করে অন্যান্য যেগুলো, তো সেই জায়গাগুলোতে আমাদের কিন্তু অনেক বেশি এখন চাপ দিতে হবে, সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা, এটার উপরে আমাদের কিন্তু জোর দিতে হবে। অর্থনীতিকে যদি আমরা উপরের স্তরে নিয়ে যেতে চাই, এখান থেকে কিন্তু আমরা এই এই কাজটা কিন্তু আমাদের করতে হবে। সেটাই আমাদের এই 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 যে রিপোর্টটা, সেই রিপোর্টটা থেকে উঠে আসছে। অনেক দেশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা একই জায়গায় আছি। এটার অর্থটা হলো যে আমরা যে ধরনের আমাদের উদ্যোগ এবং উদ্যম নেওয়া দরকার সেটা আমরা করছি না, এটা কিন্তু আমাদের করতে হবে। এটাই এখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ।
বলছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান। এদিকে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট সম্পর্কে বিশ্লেষণ করেছেন অ্যাডভোকেট সুলতানা কামাল।
এই যে অবস্থার বর্ণনা দেওয়া হচ্ছে সেখানে, এটা তো ঠিকই যে বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠী আছে যারা ধর্মকে পুঁজি করে এখানে যে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো হাসিল করার চেষ্টা করছে। বিশেষ করে জঙ্গিবাদী মৌলবাদী যে শক্তি আছে তারা ব্লগারদের উপরে নানা ধরনের আক্রমণ চালিয়েছে, হত্যা করেছে, তাদেরকে সব সময় সময় হুমকি দিয়ে যাচ্ছে এবং সেখানটায় একটা অনুভূতি তো সব মানুষের মনে বিরাজ করছে যে সরকার যথেষ্ট শক্তভাবে তাদেরকে দমন করার মতন কার্যকর পদক্ষেপ নেয়নি। তারপরে আরো যেটা হয়েছে যে আমাদের যে তথ্য অধিকার আইন রয়েছে সেটার বিপরীতে তথ্যের উপরে যে নিষেধাজ্ঞামূলক একটা আইন করা হয়েছে, বিশেষ করে সেটা যে 57 ধারা, সেখানে জনগণের একটা অস্বস্তি আছে সংকার, যদিও সেটার ব্যবহার তেমন ব্যাপকভাবে দেখা যায়নি কিন্তু সেই ভীতিটা সবার মনে রয়ে গেছে। এবং সারা বিশ্বজুড়ে এখন যে রাজনীতির একটা ধারা শক্তিশালী হয়ে উঠছে সেখানে যে কোনো জায়গায় কিন্তু জঙ্গিবাদ মৌলবাদ ইত্যাদি বিরুদ্ধে লড়াইয়ের নামে অনেক নিয়ন্ত্রণ সব জায়গায় আসছে, এটা নিয়ে একটা সাধারণভাবে মানুষ মনে করে যে বাক স্বাধীনতার উপরে যথেষ্ট স্বাধীনতা যেটা রয়েছে সেটার উপরে একটা অধিকার হরণ করার একটা প্রক্রিয়া সর্বত্র বিরাজমান আছে। তবে ভূমিকা এখানে মানুষ যেটা চায় সেটা হলো যে যখন কারোর উপরে এই ধরনের আক্রমণ হয় সেই আক্রমণের একটা প্রতিকার এবং বিচার এমন একটা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যেন যারা এই ধরনের আক্রমণগুলো করছে তারা চিহ্নিত হয়, তাদের উপরে একটা যে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা সেটা সরকার গ্রহণ করে, যার ফলে একটা উদাহরণ সৃষ্টি হয় যে এই সরকার বাক স্বাধীনতার পক্ষে, সেটা সরকার এখন পর্যন্ত সেইভাবে প্রতিষ্ঠা করতে পারে নাই নিজেদের জন্য।
বলছিলেন অ্যাডভোকেট সুলতানা কামাল। দুজন বিশিষ্টজনই দুর্নীতি প্রতিরোধ এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় অঙ্গীকার অতি জরুরি বলে উল্লেখ করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে স্বাস্থ্য বিজ্ঞান। আপনি যখন বুকের ঠান্ডা নিয়ে ডাক্তারের কাছে যান, তখন প্রায় ডাক্তারের পক্ষে বলা কঠিন হয়ে পড়ে যে সংক্রমণের কারণ ব্যাকটেরিয়া নাকি ভাইরাস। তবে এটা জানা গুরুত্বপূর্ণ, কারণ এক ধরনের সংক্রমণের চিকিৎসা অ্যান্টিবায়োটিক দিয়ে হলেও অন্যটির তা সম্ভব নয়। তাই ডাক্তাররা যাতে সহজেই ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করতে পারেন, সেজন্য গবেষকরা রক্ত পরীক্ষার একটি পদ্ধতি তৈরি করেছেন। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক জেসিকা বার্মনের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
রোগ ব্যাধি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠা বিশ্বব্যাপী একটি ক্রমবর্ধমান সমস্যা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে হয়তো এমনও দিন আসছে যখন কিনা নিরাময়যোগ্য ব্যাকটেরিয়ার সংক্রমণও আর অ্যান্টিবায়োটিকে কোনো কাজ করবে না। একটি বড় ঘাতক হচ্ছে সচরাচর যে সর্দি কাশি দেখা যায় তার চিকিৎসা। বিশেষজ্ঞরা বলেন ডাক্তাররা অসুস্থতার উৎস চিহ্নিত করতে না পারলে প্রায়ই অ্যান্টিবায়োটিকের জন্য প্রেসক্রিপশন দিয়ে রোগীকে বাড়ি পাঠিয়ে দেন। নর্থ ক্যারোলাইনার ডারহামের ডিউক ইউনিভার্সিটির মেডিসিনের অধ্যাপক এফ্রেম সালিক হচ্ছেন একজন জরুরি বিভাগের চিকিৎসক। প্রফেসর সালিক ভাইরাস ঘটিত সংক্রমণে অ্যান্টিবায়োটিক কাজ করে না বলেই উল্লেখ করেন। তারপরও যদি ডাক্তাররা অকারণে অ্যান্টিবায়োটিকের জন্য প্রেসক্রিপশন দেন, তাহলে তারা রোগীকে এমন ঝুঁকিতে ফেলবেন যে একসময় দেখা যাবে রোগীর শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠবে। প্রফেসর সালিক বললেন,
When you magnify that across the millions of people who are getting antibiotics unnecessarily, what might have been a small risk now becomes...
আপনি যখন বিষয়টিকে বড় পরিসরে দেখবেন, তখন মোট জনসংখ্যার বিপরীতে যে লাখ লাখ মানুষ অকারণে অ্যান্টিবায়োটিক গ্রহণ করছে, সে ঝুঁকিকে বাস্তবিকভাবে ক্ষুদ্র মনে হবে।
প্রফেসর সালিক এবং তার সহকর্মীরা রক্ত পরীক্ষার একটি পদ্ধতি তৈরি করেছেন, যাতে রোগী ব্যাকটেরিয়া নাকি ভাইরাস ঘটিত রোগে ভুগছে তা চিহ্নিত করে যথাযথ চিকিৎসা করাটা ডাক্তারদের জন্য সহজ হবে। এই সংক্রান্ত গবেষণাটি সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে প্রকাশ করা হয়েছে। গবেষণার অন্তর্ভুক্ত ছিলেন 31 জন রোগী, যার মধ্যে 10 জন ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়া এবং 21 জন ফ্লু ভাইরাসে আক্রান্ত ছিলেন। এর মধ্যে দিয়ে গবেষকরা 20,000 জিনের নকশা তৈরি করেন। যখন কেউ ব্যাকটেরিয়া অথবা ভাইরাস দ্বারা আক্রান্ত হন, তখন তার উপর ভিত্তি করে ওইসব জিনের কার্যক্রমে পার্থক্যটা লক্ষ্য করা যায়। এরপর গবেষকরা 300 রোগীর রক্তের নমুনা পরীক্ষা করে দেখেছেন। প্রফেসর সালিক এবং তার দল যারা সুস্থ তাদের সঙ্গে অসুস্থ মানুষের জিনের নকশার তুলনা করেন। তিনি বললেন,
And we found that we got an accuracy of 87%, which we were very excited to see.
আমরা 87% যথার্থতা খুঁজে পেয়েছি, যা সত্যিই চমকপ্রদ। আর অল্প কিছু যা গবেষণার বাইরে রয়েছে এবং যে কোনো বৈষম্য তৈরি করার ক্ষমতা থাকা এই গ্রুপগুলোর উন্নয়ন বর্তমান অবস্থার চেয়ে উন্নতি হিসেবে বিবেচনা করা হবে।
বর্তমানে জিনের অভিব্যক্তি পরীক্ষার জন্য একদিন সময় লাগে, তবে গবেষকরা এই সময় 1 ঘন্টা বা এর চেয়েও কমিয়ে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অধ্যাপক এফ্রেম সালিক।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
যারা প্রতিনিয়ত ভ্রমণ করেন তাদের জন্য রয়েছে নিঃসন্দেহে কিছু শুভ সংবাদ। খুব শীঘ্রই তাদের সুটকেস বই নিয়ে যাওয়া বা টানবার কোনো প্রয়োজন হবে না, সুটকেসই তাদের অনুসরণ করবে। লেবাননের হাইস্কুলের ছাত্ররা সেই বিরল প্রযুক্তি উদ্ভাবন করেছে। শুনুন ফাইজাল মার্সির প্রতিবেদন, পড়ছেন ইজাজ বিন হিউসেন।
খুব অদূর ভবিষ্যতে ভ্রমণকারীরা বিমানবন্দরে লাগেজে হাত না লাগিয়ে ফলো মি সুটকেস পদ্ধতি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যেই ঘুরে বেড়াতে পারবেন। এই প্রযুক্তির উদ্ভাবক র্যালফ শেলহো বলেন তার কথায়, আমরা পাঁচজন মিলে এমন একটি সুটকেস আবিষ্কার করেছি যা ঠেলতে হয় না, সুটকেস নিজেই আপনাকে অনুসরণ করবে। দুবাই এয়ারপোর্টে আমরা দেখেছি যাত্রীরা ভারী লাগেজ নিয়ে কতটা নাজেহাল হন, সেই অসহায় দৃশ্যই আমাদের এই উদ্ভাবনে সাহায্য করেছে। এই প্রযুক্তিতে বেশ কতগুলো সেন্সর এবং একটি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকবে, যাকে বলা হচ্ছে কম্পিউটার ব্রেন। সুটকেসের মালিককে একটি অ্যাঙ্কলেট পরতে হবে, তারপর ইনফ্রারেড প্রযুক্তির সাহায্যে মালিককে অনুসরণ করবে লাগেজ ভর্তি সুটকেস। এই প্রযুক্তিতে ব্যবহার করা হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এবং গ্লোবাল সিস্টেম ফর কমিউনিকেশন বা জিএসএম এবং একটি সিম কার্ড। এই ব্যবস্থায় যদি সুটকেস থেকে কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে লাগেজটির অবস্থান নির্ণয়ে হুঁশিয়ারি সংকেত পাঠানো হবে। আপনার ফোনকে রিমোটের মতো ব্যবহার করতে হবে, যেমন সুটকেসটিকে থামো অথবা অনুসরণ করো, এ ধরনের সংকেত দেয়া যাবে। এই পদ্ধতির নতুন উদ্ভাবকেরা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ইনভেনশন কম্পিটিশনে তাদের উদ্ভাবনের জন্য প্রথম স্থান জয় করে নিয়েছেন এবং জার্মানির ট্রেড শোতে তারা গোল্ড মেডেল জিতে নিয়েছেন। খুদে উদ্ভাবকদের এখন স্বপ্ন কী করে তাদের সাফল্যের অনুকূলে তারা বিনিয়োগ আকৃষ্ট করতে পারবেন, যাতে করে তাদের সামগ্রী বাজারজাত করা সম্ভব হয়।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে মিতালি রাশোর আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব, দিচ্ছেন তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল, লিখেছেন এম সবুজ মাহমুদ, নির ইউনিটি ডিএক্স ক্লাব, গ্রাম ও ডাক তার্তাপাড়া, মাদারগঞ্জ জামালপুর থেকে। লিখেছেন, আমি এবং আমাদের শ্রোতা সংঘ নির ইউনিটি ডিএক্স ক্লাবের সবাই নিয়মিত শুনছি ভিওএ বাংলা অনুষ্ঠান। আপনাদের অনুষ্ঠানের প্রচার তরঙ্গ শ্রবণ মান বেশ ভালো, প্রতিটি ফিচার পর্বও চমৎকার হচ্ছে এবং সংবাদের তো তুলনাই হয় না। আশা করি এভাবেই নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনে যাব বা চমৎকার। আরও লিখেছেন, রিসেপশন রিপোর্ট তৈরি করার ফর্মও পাঠাবেন। ভাই সবুজ মাহমুদ, আমরা তো রিসেপশন রিপোর্ট তৈরি করার জন্য বিশেষ কোনো ফর্ম পাঠাচ্ছি না, তবে অনেক শ্রোতাই কিন্তু নিজের মতো করে এক্সেল স্প্রেডশিটে রিসেপশন ফর্ম তৈরি করে নেন। চাইলে আপনিও কিন্তু নিজের মতো করে লাইন বা কলাম তৈরি করে একটি ফর্মেট তৈরি করে নিতে পারেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ, আবারও লিখবেন। এর পরের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ কামাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাব, জগন্নাথদি, মোল্লাবাড়ি, ফরিদপুর থেকে। ভাই মোহাম্মদ কামাল হোসেন, আপনার বর্তমান ঠিকানায় 10টি ক্যালেন্ডার পাঠানোর অনুরোধ করেছেন। ভাই কামাল হোসেন, একসঙ্গে 10টি ক্যালেন্ডার পাঠানো আমাদের পক্ষে সম্ভব নয়, তবে আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন এস এম শরীফ আহমেদ, মহেশপুর ঢালুবাজার, থানা উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে। লিখেছেন, আমি আপনাদের নিয়মিত শ্রোতা কিন্তু অনিয়মিত পত্র লেখক। আপনাদের অনুষ্ঠান আমার কাছে ভীষণ প্রিয়, তাই নিয়মিত শুনে থাকি, তবে মাঝে মধ্যে শুনতে পাই না। আপনারা যদি আবারও আগের মতো শর্টওয়েভ অনুষ্ঠান প্রচার করেন তাহলে ভালো হয়। ভাই শরীফ, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন কৃষ্ণপদ বাইন, ভিওএ ফ্যান ক্লাব, জালিরপাড়, গোপালগঞ্জ থেকে। অনুষ্ঠান খুব ভালো শুনতে পাচ্ছেন না জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারাই ইমেল পাঠাচ্ছেন এবং যাদের কম্পিউটার আছে তারা কিন্তু www.voabangla.com আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সূচির লেখায় যদি চাপ দেন তাহলে আমাদের প্রতিদিনের অনুষ্ঠান সেখানে আপলোড করা হয়। আপনারা কিন্তু নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এবং আমাদের অনুষ্ঠান খুব স্পষ্টভাবে শোনা যায়। তো আপনারা আমাদের ওয়েবসাইটে যেয়ে আমাদের অনুষ্ঠান শোনার চেষ্টা করুন, ভালো লাগবে। আজকের আসরের শেষ ইমেলটি পাঠিয়েছেন অমিত বসু, জননী রেডিও লিসনার্স ক্লাব, নলতা তালা সাতক্ষীরা থেকে। লিখেছেন যশোর জেলার কেশবপুর থানার কবির নিজ ভিটা সাগরদাড়িতে প্রতিবছরের ন্যায় কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মতিথি উপলক্ষে শুরু হয়েছে মধুমেলা। বাংলা বিভাগের সকল কলাকুশলীদের সেই মধুমেলায় আসার আমন্ত্রণ রইল। ভাই অমিত বসু, আপনাদের এই মধুমেলায় যারা যাচ্ছেন এবং অংশ নিচ্ছেন তাদের সবার জন্য আমাদের শুভেচ্ছা রইল। আর হ্যাঁ, আপনার নিমন্ত্রণ যদি রাখতে পারতাম তাহলে আমাদেরও খুব আনন্দ হতো এবং ভালো লাগতো। তবে আপনারা সবাই আনন্দ করুন, এই কামনাই রইল। শ্রোতাবন্ধুরা, হাতে আর সময় নেই, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে যে জিকা জীবাণু গোটা আমেরিকা মহাদেশে ছড়িয়ে পড়ছে এবং এর ফলে 40 লক্ষের মতো লোকের ওপর এর প্রতিকূল প্রভাব পড়তে পারে। এই জীবাণুকে গুরুতর স্বাস্থ্যগত সমস্যা নিয়ে শিশু জন্মের কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে মশাবাহিত এই জীবাণুকে প্রথমে মানুষের জন্য হালকা ঝুঁকির বিষয় বলে মনে করা হতো, কিন্তু এখন তা আশঙ্কাজনকভাবে জনস্বাস্থ্যের প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে। জাতিসংঘের এই সংস্থার মহাপরিচালক মার্গারেট চান বলেন যে দক্ষিণ ও উত্তর আমেরিকায় এই ভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। তিনি এ ব্যাপারে সোমবার বিশেষজ্ঞদের নিয়ে এক জরুরি সভার ডাক দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলছেন ইরান ফ্রান্সের সঙ্গে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করছে। আশা করা হচ্ছে এই দুদেশের নেতারা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন। বৃহস্পতিবার এক ফোরামে ফরাসি ব্যবসায়ী নেতাদের মিস্টার রুহানি বলেন যে আমরা এরকম পরিষ্কার আভাস পাচ্ছি যে ফ্রান্স একটি সমঝোতা চুক্তি চাইছে এবং এই সরকারি সফরে ফ্রান্স এবং আমরা এই সম্পর্কের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছি। কলকাতায় এক আলোচনায় যোজনা কমিশনের প্রাক্তন সদস্য এবং সমাজকর্মী ডক্টর বিনায়ক সেন বলেছেন পশ্চিমবঙ্গের চা বাগানগুলি দুর্ভিক্ষ পীড়িত এবং সেখানকার বাসিন্দাদের 50-70% পুষ্টিসূচক আদর্শ ওজন বা BMI বিপদসীমার নীচে। কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের প্রতিবেদন।
কলকাতায় সকলের জন্য স্বাস্থ্য শীর্ষক এক আলোচনায় শহরে এসে এই মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজকর্মী চিকিৎসক ডক্টর বিনায়ক সেন। যোজনা কমিশনের এই প্রাক্তন সদস্য আরো বলেছেন রাজ্য সরকার খাদ্যশস্য ভিন রাজ্যে পাঠাচ্ছে কিন্তু রাজ্যের মানুষই অনাহারে ভুগছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডক্টর শ্রীনাথ রেড্ডি, ডক্টর অরুণ সিং, ডক্টর পূর্ণব্রত গুণের মতো বিশিষ্ট জনেরা। ডক্টর বিনায়ক সেন সেই সঙ্গে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে কোন এলাকা বা জনগোষ্ঠীর প্রাপ্তবয়স্ক জনসংখ্যা 40% BMI 18.5-এর নিচে থাকলে সেই এলাকাকে দুর্ভিক্ষ পীড়িত বলা হয়। ভারতের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 30-35% BMI 18.5-এর কম। আর পশ্চিমবঙ্গের ও অন্যান্য চা বাগানগুলিতে 50-70% মানুষের সার্বিক পুষ্টির অবস্থা খুবই খারাপ, BMI ও বিপদসীমার নিচে বলেও তিনি মন্তব্য করেছেন। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
মিয়ানমারের প্রেসিডেন্ট থেন সেইন আজ তাঁর এক ভাষণে আপোষমূলক বক্তব্য রেখেছেন। মনে করা হচ্ছে 1 ফেব্রুয়ারি আং সান সুচির গণতন্ত্রপন্থী দল দেশে নিয়ন্ত্রণ গ্রহণের আগে সামরিক বাহিনীর আধিপত্যে গঠিত এই সংসদে এটাই ছিল তাঁর শেষ ভাষণ। থিন সেইন বলেন যে অসুবিধা এবং চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা শেষ পর্যন্ত গণতন্ত্রে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি এবং এটিকে তিনি মিয়ানমারের জনগণের বিজয় বলে উল্লেখ করেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরাস ডেভিস, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.